পাকিস্তানে নওয়াজ শরীফের ক্ষমতাচ্যুতি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংকট, এ নিয়েই আমাদের আজকের আলাপন অনুষ্ঠানের আলোচনা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বর্তমানে ক্যানাডায় অবকাশ যাপনরত ঢাকা বাংলাদেশের নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, রয়েছেন কলকাতা নিবাসী দি হিন্দু পত্রিকার সাবেক ব্যুরো চিফ বরুণ দাশগুপ্ত এবং পাকিস্তানের করাচি নিবাসী সাংবাদিক মাসকাবাত হাসান রয়েছেন করাচিতে। এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। প্রথমেই তিন অতিথি উত্তরদাতার প্রারম্ভিক বক্তব্য শুনে নেই। প্রথমেই আমি যাচ্ছি করাচিতে আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে, সেখানে রয়েছেন মাসকাবাত আহসান। মাসকাবাত আহসানের কাছ থেকে আমরা শুনে নেব সর্বসাম্প্রতিক পরিস্থিতি কি। মাসকাবাত, এখন পরিস্থিতি কি, খবর কি?
নওয়াজ শরীফ সরে যাওয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতা তো রয়েছেই, তবে আগামীকাল সংসদ অধিবেশন ডাকা হয়েছে, যেখানে নওয়াজ শরীফের দলের মনোনীত প্রার্থী শাহেদ খাকান আব্বাসীকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ 45 দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার বিষয়টি আসবে।
সংসদ অধিবেশন মানে মজলিসের শুরার অধিবেশন।
নওয়াজ শরীফের ছোট ভাই উনি প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন, তাকে উপনির্বাচনের মাধ্যমে জিতে আসতে হবে
45 দিনের জন্য।
বিষয় ঘটেছে সেটা হচ্ছে যে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই অনুযায়ী নওয়াজ শরীফ তার তিন ছেলে মেয়ে এবং সাবেক যে অর্থমন্ত্রী ইসাকদা তাদের বিরুদ্ধে একটি অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
জি, মোটামুটিভাবে এটাই পরিস্থিতি। এখন 45 দিনের একটা বিধান আছে যে 45 দিনের পরে হবে উপনির্বাচনে যিনি জয়ী হবেন তাকে করা যাবে, কিন্তু এই 45 দিন অপেক্ষা করতেই হবে এবং এই 45 দিনের জন্য এখন কাজ চালাবেন যিনি, তিনি ওই যে সাংসদ যেমন উল্লেখ করলেন মিস্টার আব্বাসি। তো এখন আমরা যাচ্ছি ক্যানাডায় টরন্টোতে রিয়াজউদ্দিন আহমেদের কাছে তার বিশ্লেষণ প্রারম্ভিক মন্তব্য।
না, আমি আসান সাহেব যা বলেছেন তার সাথে মোটামুটি একমত, এবং উনি যেহেতু কাছাকাছি আছেন পাকিস্তানের সেই ঘটনাবলীর, ওনার মূল্যায়ন সঠিক বলেই ধরে নিচ্ছে। এবং পাকিস্তানে এটা একটা অস্থিতিশীলতা তো অবশ্যই সৃষ্টি হয়েছে, তবে একটা জিনিস যে তৃতীয় বিশ্বের একটি দেশ যেখানে গণতন্ত্র নিয়ে অনেক বিতর্ক আছে, তার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি এত স্ট্রং, হাইয়েস্ট কোর্ট একজন প্রধানমন্ত্রীকে তথ্য গোপনের জন্য, করাপশন সংক্রান্ত তথ্য গোপনের জন্য আপনার ডিসকোয়ালিফাই করেছে, এইটা গণতন্ত্রের জন্য একটা শুভ ইঙ্গিত, শুভ বার্তা অন্য অন্য ডেভেলপিং কান্ট্রির জন্য। কিন্তু পাকিস্তানে যে জিনিসটা হতে পারে বলে আমার ধারণা, সেটা হলো যে পাকিস্তানে ক্ষমতা বদল সবসময় একটু ট্রাবলসাম, খুব স্মুথ পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার খুব কমই হয়, এবং আপনি জানেন যে নওয়াজ শরীফ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী, এবং আগেও তিনি কনস্টিটিউশন কোর্ট যেটা ছিল একটা কন্ট্রোভার্সিয়াল একটা ধারা ছিল পাকিস্তান কনস্টিটিউশনে, ওইটার কারণে তিনি ডিসকোয়ালিফাই হয়েছিলেন। এইবারও তিনি ডিসকোয়ালিফাই হয়েছেন, ওনার ভাই প্রধানমন্ত্রী হবেন এটাই ধরে নেওয়া যায়, কারণ আমাদের এই উপমহাদেশে মোটামুটি একটা ডাইনেস্টি পলিটিক্স এর একটা ধারা আছে, সে জায়গায় নর্মালি ছেলেরা হয় বাপের উত্তরাধিকারী, কিন্তু এখানে ভাইকে করা হয়েছে, কারণ শাহবাজ শরীফ একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তিনি অনেকদিন পাঞ্জাবের প্রধানমন্ত্রী এবং পাঞ্জাবকে বলা হয় বেস্টন অফ পাওয়ার পাকিস্তানের। তো সেখান থেকে উনি ইলেকশনে জিতে আসবেন এতে কোনো সন্দেহ নাই, কারণ নওয়াজ শরীফের ছেড়ে দেওয়া সিটে হয়তো উনি আসবেন, এগুলি তাদের অনেকটা রিজার্ভ সিটের মতো। তো সেদিক থেকে আমি মনে করি যে পাকিস্তানের রাজনীতি এতে খুব স্থিতিশীল হয়ে যাবে তা না, একটা অনিশ্চয়তা থেকে গেল। এবং আমি আমার মনে হয় যে অন্যান্য বিরোধী দল যারা ইমরান খান এবং পিপুলস পার্টি থেকে হয়তো দাবি উঠবে আর্লি ইলেকশনের জন্য।
জি, আর্লি ইলেকশন মানে কি? 45 দিন তো এখন অপেক্ষা করতে
হবে। 45 দিনের পরেও,
জি
45 দিনের পরেও আপনার
জি ওই শাহবাজ শরীফ যদি হন,
জি আর কতদিন, 1919 এ বোধহয় ইলেকশন নাকি 1918 এ, সেই মানে শিডিউল ডেটের আগে ইলেকশনটা ফোর্স
মানে বর্তমান মেয়াদের, জি
অপোজিশন, জি এবং সেখানে আমার বেস্টেড ইন্টারেস্ট ওখানে আছে ক্ষমতা বদলের কারণে, সেটা যদি হয় তাহলে হয়তো মুসলিম লীগের শাসনের অবসানও ঘটতে পারে।
জি, পাকিস্তানে যে কোনো প্রধানমন্ত্রীর জন্যই মেয়াদ পূরণ করা একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার, এবং আমরা দেখেছি যে নওয়াজ শরীফ যেমন আপনি একটু আগে উল্লেখ করলেন, এর আগেও মানে মোট 3 বার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন, এবং নওয়াজ শরীফকে কিন্তু আমরা 3 বারই দেখেছি যে ভারতের দিকে একটা বন্ধুত্বপূর্ণ হাত উনি সম্প্রসারিত করেছেন, সবসময় ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছেন, কিন্তু সেটা যেভাবেই হোক হয়ে ওঠেনি। এবং মোটামুটিভাবে সাধারণ মানুষের কাছে ভারতে নওয়াজ শরীফ মোটামুটিভাবে জনপ্রিয়ই, এবং ভারতে নওয়াজ শরীফের এই ক্ষমতাচ্যুতি নিয়ে নানান রকমের বিশ্লেষণ শোনা যাচ্ছে। তো আমরা এখন বরুণ দাশগুপ্তর কাছ থেকে তার বিশ্লেষণ শুনতে চাইব।
নওয়াজ শরীফ সাহেব ক্ষমতাচ্যুত হওয়ার পরে একটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এদেশে কি একমাত্র আমি দুর্নীতিগ্রস্ত আর সবাই ভালো? আমার মনে হয় যে প্রশ্নটা খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন। নওয়াজ শরীফ আজকে পানামা পেপার্স লিকড হওয়ার ফলে ধরা পড়ে গেছেন, কিন্তু পাকিস্তানি বলুন, ভারতীয় বলুন বা অন্যান্য দেশেই বলুন, পলিটিশিয়ানরা মাত্র একজন কি দুজন দুর্নীতিতে লিপ্ত, অন্যরা সবাই সাধুপুরুষ, এটা মনে করার কোনো কারণ নেই। সম্ভবত প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফ নিজেও জানতেন যে তাঁর দেশের আর কোন কোন নেতা কি করেছেন না করেছেন। তো এইখানে একটা প্রশ্ন আসে যে বেছে বেছে নওয়াজ শরীফকে কেন টার্গেট করা হলো? এরকম লোক তো আরো অনেকেই আছেন যেটা নওয়াজ শরীফ নিজে ইঙ্গিত দিয়েছেন। আমার নিজের ধারণা যে এটার পেছনে সুপ্রিম কোর্টের ডিসিশনের পেছনে পাকিস্তান আর্মির একটা সমর্থন এবং সাহায্য ছিল, যে জন্য এটা সম্ভব হয়েছে। ফলে নওয়াজ শরীফের পরে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বা ইন্টারিম প্রাইম মিনিস্টার যিনি হবেন 45 দিনের জন্য, তিনি বা তার পরে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ যদি নির্বাচনে জিতে ফিরে আসতে পারেন, তাহলেও প্রধানমন্ত্রী হয়ে তারা কতটা স্বাধীনভাবে, কতটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন সেটার একটা প্রশ্ন থেকে যায়। যেমন কবির সাহেব নিজেই বলছিলেন একটু আগে যে নওয়াজ শরীফ বরাবরই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক উন্নতি করার একটা প্রচেষ্টা করেছেন, যে যেন ভারতবর্ষের মানুষ ওকে একটু অন্য চোখে দেখে। কিন্তু সেই চেষ্টা করা সত্ত্বেও প্রধানমন্ত্রী যে পারলেন না, সেই না পারার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা কিন্তু যিনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হন তার উপরে বর্তাবে। কাজেই অস্থিতির কথা যদি বলেন, রাজনৈতিক অস্থিতি থাকবে কি থাকবে না সেটা অগৌণ, মানে যেটা আপনার অগৌণ নয় গৌণ, তার কারণ হচ্ছে আলটিমেটলি ডিসাইডিং ফ্যাক্টর তো সিভিল গভর্নমেন্ট নয়, আলটিমেটলি ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে আর্মি।
জি বরুণ বাবু, যেটা বললেন আর কি সেনাবাহিনীর কথা বললেন, আমরা জানি যে বর্তমান সেনা প্রধান জেনারেল বাজওয়া উনি নওয়াজ শরীফের প্রায় হ্যান্ডপিকড সেনা প্রধান, এবং অত্যন্ত সুসম্পর্ক ব্যক্তিগতভাবে নওয়াজ শরীফের সঙ্গে। তারপরেও বিভিন্ন মহলে বিশেষ করে ভারতের মিডিয়ার কোনো কোনো অংশে সুপ্রিম কোর্টের এই রায়ে সেনা বাহিনী বা সামরিক বাহিনীর প্রভাব দুষ্ট বলে অনেকে মনে করছেন। রিয়াজ ভাই আপনি কি বলেন এ ব্যাপারে?
আমি এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। এবং এখানে আপনি বলছেন মিস্টার বাজওয়া নওয়াজ শরীফের হ্যান্ড পিক, এইটা পাকিস্তানের একটা মিথ। এটা আপনি জানেন যে জিয়াউল হক ভুট্টো সাহেবের হ্যান্ড পিক ছিলেন এবং ভুট্টো সাহেব 6-7 জনকে ডিঙ্গিয়ে জিয়াউল হক সাহেবকে সেনাপ্রধান করেছিলেন। সেই সেনাপ্রধানই অভ্যুত্থানের মাধ্যমে ভুট্টোকে ক্ষমতাচ্যুত করেই ক্ষান্ত হন নাই, তাকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছিলেন। কাজেই এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো ম্যাটার করে না, এখানে ম্যাটার করে ইনস্টিটিউশন। আর্মি এজ এন ইনস্টিটিউশন তারা কি চাচ্ছে এটার উপরে নির্ভর করে। সেখানে আর্মি যদি এজ এ হোল তারা চায় রিপ্লেসমেন্ট অফ নওয়াজ শরীফ, এইটা আমার কাছে একটা মানে আমার কাছে প্রশ্ন যে নওয়াজ শরীফ একা দুর্নীতি করে তার দল ভালো থেকে গেল, তার দল ক্ষমতায় থাকবে এবং সেখানে তারই ডাইনেস্টি রুল কন্টিনিউ করবে, এইটা দেখে আমার মনে হচ্ছে যে এখানে আসলে জিনিসটা কি এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং এখানে আমি মনে করি যে নিশ্চয়ই এখানে কোনো বেস্টেড ইন্টারেস্ট কাজ করছে এবং পাকিস্তানে ক্ষমতা বদল এভাবেই হয়ে এসছে অতীতে।
জি, আপনি যেমন কিনা বললেন, রিয়াজ ভাই যেমনটি কিনা বললেন যে এখানে ব্যক্তি প্রাধান্যের ব্যাপারটা গুরুত্বপূর্ণ অতটা নয় যতটা কিনা সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিক যে একটা প্রাধান্য ব্যাপার আছে।
এবং সেই সঙ্গে ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট না, যে নওয়াজ শরীফের হ্যান্ড পিক জেনারেল বলি, চিফ অফ স্টাফ বলে উনি কিছু করবেন না বা নওয়াজ শরীফকে প্রোটেক্ট করবেন, এটা যদি ইনস্টিটিউশন না,
সেটা সম্ভব না হতে পারে তার পক্ষে। জি, এবং তারপরে ভেস্টেড ইন্টারেস্টের একটা ইঙ্গিত আপনি করলেন, তো মাসকাওয়াত হাসান আপনি এ ব্যাপারে কিছু যোগ করবেন? পাকিস্তান মিডিয়া কি বলছে?
পাকিস্তানের যে বিচার বিভাগ, এই বিচার বিভাগটি সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের পতন নিশ্চিত করে পাকিস্তানকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছিল। এরপরে গত যে পিপুলস পার্টি সরকার, সে সময় দেখা গেছে যে তখনকার প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি, উনি আদালত অবমাননার দায়ে এভাবেই প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য বিবেচিত হয়েছিলেন এবং সেই ধারাবাহিকতায় আবার নওয়াজ শরীফের ঘটনাটিও ঘটেছে। এই ক্ষেত্রে বিচার বিভাগের সার্বভৌমত্ব বেড়েছে বা শক্তিমত্তা বেড়েছে এমন একটি পর্যবেক্ষণ আছে। আর গণতন্ত্রের শক্তিশালী বিরোধী দলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পিটিআই ইমরান খানের যে রাজনৈতিক দল তার মধ্যে দেখা গেছে। এই যে সংবিধানের 62 এবং 63 ধারা, যেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে যে একজন রাজনৈতিক নেতাকে মনোনীত হতে গেলে, প্রার্থী তার হিসেবে মনোনীত হতে গেলে তাকে প্রথমেই ক্লিন ইমেজেড হতে হবে, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু ইমরান খানের দলটি দীর্ঘ ক্যাম্পেইন চালিয়েছে বা প্রচারণা চালিয়েছে এবং তার প্রেক্ষিতেই ইমরান খান দেখা গেছে যে তার কিছু ক্লিন ইমেজের প্রার্থী দিয়ে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল গত নির্বাচনে করেছেন। সুতরাং বিচার বিভাগের নিজস্ব শক্তিমত্তা আর একটি শক্তিশালী বিরোধী দল, সেই ভূমিকাটিকেও এই মুহূর্তে বিবেচনায় রাখা উচিত বলে মনে হয়েছে। আর সেনাবাহিনীর বিষয়ে অবশ্যই পাকিস্তানের ক্ষেত্রে তো সবসময় সন্দেহ থেকেই যাবে, কিন্তু এই দুটি বিষয়কে আমি মনে করছি যে বর্তমান যে পাকিস্তান সে সময় প্রেক্ষাপটে একটু বিবেচনা করা প্রয়োজন।
জি, মাসকাওয়াত আহসান যেমনটি কিনা বললেন খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে ইমরান খানের ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে পাকিস্তানে কেন পাকিস্তানের বাইরেও প্রতিবেশী দেশগুলোতেও ইভেন আমেরিকাতেও অনেকেরই কোনো সন্দেহ নেই, কিন্তু সে সঙ্গে এটাও একটা বাস্তবতা যে ইমরান খানের যে দল তেহরিকে পাকিস্তান ইনসাফ, তো সে দলের আকৃতি এতই ছোট যে ওই দলের পক্ষে ক্ষমতায় আসার ব্যাপারটা অনেকেই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন। তো মোটামুটিভাবে আমরা এখন পরিস্থিতিটা, একটা দৃশ্যপটটা নির্দিষ্ট করতে পারছি, দেখতে পাচ্ছি যে পাকিস্তানের পরিস্থিতিটা কিরকম। প্রারম্ভিক আলোচনাতে এটা মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে কিছুটা। এরপরে আমরা একটু বিস্তৃত আলোচনায় যাব। বিস্তৃত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমরা আমাদের কোন এক শ্রোতার কাছে যাব, কিন্তু তারও আগে আমি একেবারে রক্তচক্ষু দেখতে পাচ্ছি আমাদের প্রযোজকের কাছ থেকে, বলছেন যে তহিদুল ইসলাম প্রযোজক আজকের অনুষ্ঠানের, বলছেন যে না, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি অবশ্যই নিতে হবে। তো আমরা যেমনটি কিনা আপনাদেরকে জানাতে চাই যে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে, এবং আমরা আলোচনা করছি পাকিস্তানের নওয়াজ শরীফের ক্ষমতাচ্যুতি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংকট। আমাদের আলোচনায় উপদেষ্টা প্যানেলে অতিথি বক্তার প্যানেলে রয়েছেন রিয়াজউদ্দিন আহমেদ, এডিটর নিউজ টুডে ঢাকা বাংলাদেশ, বরুণ দাশগুপ্ত, বিউরো চিফ প্রাক্তন দ্য হিন্দু কলকাতা থেকে, এবং করাচি থেকে রয়েছেন মাসকাওয়াত আহসান, ফ্রিল্যান্স সাংবাদিক। তো আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বিরতির পরই আমরা যাচ্ছি নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে টেলিফোন লাইনে রয়েছেন নিউ ইয়র্কের টাইম টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের। হ্যালো আবু তাহের।
হ্যালো, আমি আবু তাহের, সিইও টাইম টেলিভিশন এবং সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক। পানামা পেপার্স দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের যে পতন, এটা একটা ইউনিক ব্যাপার ঘটে গেছে আমাদের উপমহাদেশে, এবং শুধু উপমহাদেশ নয়, মনে করি যে এটা বর্তমান সময়ের একটা অত্যন্ত আলোচিত বিষয়। কারণ পানামা পেপার্সের যে ঘটনা বেশ কিছুদিন আগে ঘটেছে, এবং সেখানে শুধু পাকিস্তান না, বাংলাদেশ সহ আরো অনেক দেশের নামে অনেকের নামই এসেছে। আমার মনে হয় যে পাকিস্তানের মতো দেশের জন্য এটি একটি বেশ সারা জাগানো ঘটনা। কারণ পাকিস্তানের আগে যে ইতিহাস, সেই ইতিহাস দেখলে দেখা যায় যে এই পলিটিশিয়ানদের দুর্নীতি এবং তাদের অক্ষমতা, এটাকে কেন্দ্র করে সেনাবাহিনী পাওয়ারে আসছে, তাদেরকে ক্ষমতাচ্যুত করছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছে। বাট এবারের যে বিষয়টি, এটা আমি বলবো যে খুবই পর্যবেক্ষণ করার মতো একটি বিষয়, এবং দুর্নীতি করে পাকিস্তানের মতো দেশেও ক্ষমতায় টিকা যায় না। আমি বলবো এটি বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য একটি অনুকরণীয় বিষয়। যারা বর্তমানে ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা যদি জনগণের কাছে দায়বদ্ধতা এবং আদালতের যে স্বচ্ছতা, এই স্বচ্ছতার বিষয়টি যদি তারা মনে রাখেন এবং দেশ শাসনে তারা ব্রতী হন, তাহলে আমার মনে হয় এটি যেকোনো দেশ এবং তার জনগণের জন্য একটি অনুকরণীয় বিষয় হবে। সাধারণভাবে দেখা যায়, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে, যে কিছু কিছু দেশে, যে তারা যেন জনগণের কাছে বা আদালতের কাছে যেন তাদের কোনো জবাবদিহিতা নাই। কিন্তু এই বিষয়টি আমার মনে হয় যে একটি সারা জাগানো ঘটনা, এবং হয়তো এর নাটকীয়তা আরো দেখা যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিষয়টি অবদান করতে হবে।
জি, আমরা অপেক্ষা করে রয়েছি, অপেক্ষা করব। তবে দুর্নীতি করে পার পাওয়া যায় না, এ কথাটা কতখানি সঠিক তা নিয়ে অনেকের মনেই সন্দেহ থাকতে পারে। তো বরুণবাবু, আপনি কি মনে করেন?
একটা কথা আপনি একটু আগে বলেছেন কবির সাহেব, যে পাকিস্তানের যিনি বর্তমান সেনানায়ক বাজওয়া, তিনি হচ্ছেন নওয়াজ শরীফের হ্যান্ডপিক লোক, সন্দেহ নেই। কিন্তু এটাও ঠিক যে রাজনীতিতে কে কার হ্যান্ডপিক লোক বা কে কার বন্ধু, আলটিমেটলি সেটা ডিসাইড করে না। পাওয়ার স্ট্রাগল যখন হয়, তখন এইসব ব্যক্তিগত বন্ধুত্ব পুরনো আনুগত্য এগুলো কোনো কাজ দেয় না। তো এক্ষেত্রেও আমার ধারণা যে আর্মি অ্যাজ এ ইনস্টিটিউশন, যেটা একজন পার্টিসিপেন্ট বলছিলেন একটু আগে, আর্মি অ্যাজ এ ইনস্টিটিউশন নওয়াজ শরীফের সম্পর্কে কি মনোভাব গ্রহণ করে, তার উপরে অনেকখানি নির্ভর করবে। আর দ্বিতীয়ত, নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ তো আসবেন বলে ধরে নেওয়া হচ্ছে উপনির্বাচনে জিতে, তো তিনি নিজেও কতদিন কিভাবে চালাতে পারবেন এবং তার সম্পর্কেও কিছু কথাবার্তা ভবিষ্যতে উঠবে কিনা সেটা বলা মুশকিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত হওয়া এটা খুব একটা বড় ব্যাপার আজকের দিনে নয়, দুনিয়ার যে কোনো দেশের দিকে তাকান কম বেশি এই জিনিসই চলছে। এবং যারা দুর্নীতি করেন তাদের সঙ্গে যদি সেই দেশের শাসক দলের বা শাসক দলের হোমরা চোমড়াদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, বোঝাপড়া থাকে, তাহলে এইগুলো নিয়ে বিশেষ ঘাঁটাঘাঁটি হয় না। সব জায়গাতেই তাই, আমাদের দেশেও তাই, পাকিস্তানও তার ব্যতিক্রম হয় বলে মনে করি না। অতএব নওয়াজ শরীফের ক্ষমতাচ্যুতির পেছনে নিছক দুর্নীতি একমাত্র কারণ না আরো কিছু আছে সেটা জানা দরকার। আমি অত ডিটেলস বলতে পারবো না পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে, কিন্তু আপাতত প্রথম দৃষ্টিতে যেটা মনে হয় যে এর মধ্যে আরো কিছু সংঘাত নানান ধরনের আছে যার জন্য তাকে ক্ষমতাচ্যুত হতে হলো।
জি, পাকিস্তানে এই যে 45 দিনের যে সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত এই সময়ের জন্য যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে যাচ্ছেন অস্থায়ীভাবে, সে মিস্টার আব্বাসিকে নিয়েও পত্রপত্রিকায় ইতিমধ্যেই লেখালেখি হয়েছে তার ন্যায়পরায়ণতা নিয়ে, এবং তারপরে যেহেতু মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি দলটিতে এবং উপনির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এলে তিনি হয়তো পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বাকি মেয়াদটির জন্য, এবং রিয়াজ ভাই যেমন ঠিক একটু আগে বললেন যে তারা হয়তো আর্লি ইলেকশনও দিতে চাইবে, হতে পারে, এবং তাহলে পুরো মেয়াদও হয়তো শাহবাজ শরীফও থাকবেন না। এবং শাহবাজ শরীফের ন্যায়পরায়ণতা নিয়েও দুর্নীতি পরায়ণ না হওয়া নিয়ে অনেক লেখালেখি পত্রপত্রিকা হয়েছে, এখনো হচ্ছে, তো এই দিকটা সম্পর্কে কিছু বলবেন রিয়াজ ভাই?
জি কবির ভাই, আমি আপনাকে একটি কথা বলতে চাই এখানে। আমি আমার মনে হয়েছে আমাদের তৃতীয় বিশ্বের দেশে সাধারণত দুর্নীতির যে বিচার হয় অথবা বিচারের নামে যে প্রহসন হয় এগুলি কিন্তু বিরোধী দলে রাজনীতিবিদরা যখন থাকে তাদেরকে নিয়ে টানা হেঁচড়া হয়, কিন্তু ক্ষমতার শীর্ষে থেকে একজনকে দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত করা, যেটা নওয়াজ শরীফকে করা হয়েছে, এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা তৃতীয় বিশ্বের দেশে বিশেষ করে। সেই দিক থেকে আসান সাহেব যেটা বলছিলেন যে জুডিশিয়ারি পারভেজ মোশাররফকে একবার ডিসকোয়ালিফাই করেছিল, তারপরে আরেকজন প্রধানমন্ত্রীকে করেছিলেন, এবার নওয়াজ শরীফকে করলেন, সেখানে জুডিশিয়ারি সত্যি সত্যি ইন্ডিপেন্ডেন্ট নাকি জুডিশিয়ারি ডিকটেটেড বার্ডিক দিচ্ছে, এই জিনিসটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এবং যদি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কন্টিনিউ করে তাহলে বুঝতে হবে যে সত্যি সত্যি জুডিশিয়ারি প্লেড এ ভেরি গুড রোল করাপশনের এগেনস্টে এবং করাপশন কমানোর জন্য। আর যদি এখানে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কন্টিনিউ না করে, এখানে যদি অন্য কিছু ঘটে যায় তাহলে বুঝতে হবে যে এখানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে, যেটা আসান সাহেব বললেন যে বিবেচনায় রাখতে, এইটা ডিপেন্ড করবে এই ভবিষ্যতের উপর যে সরকার কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কন্টিনিউ করবে নাকি চেঞ্জ হবে, এটার উপরে নির্ভর করবে।
রিয়াজ ভাই, আপনি নিজেও একটু আগেই যেমন বলেছেন যে ভেস্টেড ইন্টারেস্ট একটা গ্রুপের কথা আপনি বলেছেন জুডিশিয়ারি উল্লেখ ছাড়াও, এবং এই কায়েমি স্বার্থ কাজ করে থাকতে পারে, কাজ করছে হয়তোবা, কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে নওয়াজ শরীফকে এর আগেও এরকমের ভোগান্তি সইতে হয়েছে। একটা সময়ে তিনি সৌদি আরবে দীর্ঘদিন থেকেছেন, অলমোস্ট নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে তাকে, এবং এখন আবার লাহোর ছেড়ে ইসলামাবাদ ছেড়ে তিনি মারিতে চলে গেছেন সপরিবারে, এবং সেখানেও মোটামুটিভাবে একেবারে একান্তে পরিবার পরিজন নিয়ে উনি রয়েছেন। তো এই এই এরকম একটা পরিস্থিতি পাকিস্তানের প্রধানমন্ত্রীদের জন্য খুব একটা বিরল ঘটনা নয়, কিন্তু আমরা জানি যে 2016 মে মাসে যে পানামা পেপারস যে প্রকাশিত হয়েছিল তখন এটা নিয়ে প্রচুর হইচই হয়েছিল, কিন্তু তারপরে দীর্ঘ এক বছর আর কোনো খুব একটা আমরা খুব সাড়া শব্দ পাইনি এ ব্যাপারে। হ্যাঁ, চুপচাপ ছিল, এখনই একটা হঠাৎ করে বিরাট আলোড়ন হল, এবং তারপরে ভারতের পত্রপত্রিকাতেও আরো অন্যান্য অনেকের নাম চলে আসছে। তো পাকিস্তানের পত্রপত্রিকাতে নওয়াজ শরীফ বা আব্বাসি সাহেব বা শাহবাজ শরীফ এরা ছাড়াও আর কোনো নামও কি উঠে আসছে মাসকাওয়াত হাসান?
এখানে কিন্তু একটু পরিষ্কার করা দরকার যে এই যে পানামা পেপারস কেলেঙ্কারিটি, এখানে নওয়াজ শরীফের নাম উঠে আসেনি, এখানে উঠে এসেছে ওনার ছেলে মেয়ের নাম, কারণ তাদের নামে একটি অফশোর কোম্পানি পাওয়া গেছে। এখানে নওয়াজ শরীফ ওই কোম্পানিগুলোতে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তার চুক্তিপত্র ছিল, সেটি উনি নির্বাচনের আগে ওনার হলফনামায় উল্লেখ করেননি। এবং দেখা যাচ্ছে যে তাহলে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ওনার বিদেশে ওয়ার্ক ভিসা রয়েছে এবং ওই ওই কোম্পানিতে উনি চেয়ারম্যান হিসেবে রয়েছেন, একই ব্যক্তি তাহলে দুটি দায়িত্ব পালন করে যাচ্ছেন, এটি এই আদালত বিবেচনা করেছে। আর কোত্থেকে তার পরিবার এত অর্থ পেল সে বিষয়টি এখন এই যে ইনভেস্টিগেশন হবে, কেননা পাকিস্তানের যে সাধারণ জনমানুষ তারা কিন্তু এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল, এই তদন্তের সঙ্গে, এই তদন্ত প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে গেছেন ইমরান খান। অন্যান্য সংবাদ শিরোনামের জন্য এটি উঠে আসেনি, কিন্তু ঘটনাটি ধাপে ধাপে ঘটেছে এবং বিচার বিভাগ যেভাবে তদন্ত করে পর্যায়ক্রমে সেটাই করেছে। এ পর্যন্ত যেটা পাওয়া গেছে যে নওয়াজ শরীফ তার নির্বাচনের আগে যেহেতু মিথ্যে বলেছেন, ওই অসততার দায়ে উনি সরে গেলেন। এখন কিন্তু বৃহত্তর তদন্তে এই যে কালো টাকা সাদা করার জন্য অফশোর কোম্পানি তৈরি করা এবং এই টাকা কোত্থেকে গেল এই বিষয়গুলো তদন্তে বেরিয়ে আসবে, সুতরাং আরো অপেক্ষা করতে হবে এই বিষয়টিকে আরো স্পষ্টভাবে বুঝতে। আর শুধু নওয়াজ শরীফই নন, এই সময়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানের বিভিন্ন সরকারি পদে যারা শীর্ষ পদে দুর্নীতি করেছেন এরকম অনেকের শাস্তি হয়েছে, যেমন পাকিস্তান পিপলস পার্টির সময় যিনি অডিটর জেনারেল ছিলেন তার শাস্তি ঘোষিত হয়েছে এই গতকাল, যেহেতু উনি তেমন শীর্ষ ব্যক্তি নন ওই জন্য নামটি উঠে আসেনি। সুতরাং এটিতে চলমান প্রক্রিয়া চলছে, কারণ পাকিস্তানের অর্থনীতি খুবই ভঙ্গুর এবং দুর্নীতি যে অবস্থা, আমরা জানি যে আসিফ আলী জারদারি পিপলস পার্টির উনার বিরুদ্ধেও মামলা রয়েছে, কিন্তু উনি কোনোভাবে এই মামলা এড়িয়ে চলছেন, যে কারণে তার ছেলেটিকে বিলওয়াল ভুট্টোকে সামনে এগিয়ে দিতে হয়েছে যুগের চাহিদাতে, যেহেতু তার ক্লিন ইমেজ রয়েছে এবং বিলওয়াল ভুট্টো নিজেও মনে করে, বারবার এটা মিডিয়ার সামনে বলেছে যে শীর্ষ পদে থেকে আর এরকম দুর্নীতিগ্রস্ত হওয়া যাবে না। দীর্ঘদিন ধরে যেহেতু পাকিস্তান এই ব্যাপারটার জন্য ভুগেছে এবং অর্থনীতিতে পঙ্গু হয়ে গেছে, সে কারণে জনদাবি সম্পৃক্ত হয়ে শক্তিশালী বিরোধী দলগুলোর প্রচেষ্টাতেই কিন্তু এই পুরো বিষয়টি চলছে। এই দৃশ্যপটটিকে আমার মনে হয় যে বিবেচনায় রাখা দরকার।
জি অবশ্যই। টক শো আলোচনা আলাপন প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা আলোচনা করছি পাকিস্তানের নওয়াজ শরীফের ক্ষমতাচ্যুতি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংকট নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বর্তমানে ক্যানাডায় অবকাশ যাপনরত ঢাকা বাংলাদেশের নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, রয়েছেন কলকাতা নিবাসী দি হিন্দু পত্রিকার ব্যুরো চিফ সাবেক বরুণ দাশগুপ্ত এবং পাকিস্তানের করাচি নিবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসান। আমাদের এবারের কলার শাহানা নাসের কল করছেন ঢাকা বাংলাদেশ থেকে। হ্যালো,
সালাম আলাইকুম, আমি ঢাকা থেকে শাহানা নাসের বলছি।
সালাম আলাইকুম।
পাকিস্তানের ইতিহাসই বলছে ব্রিটিশ উপনিবেশের পর আজ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান তার টেনিওর পুরো করতে পারেননি, আর নওয়াজ শরীফ তিনবার চেষ্টা করেও পারলেন না, প্রতিবারই তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা অর্থ পাচারের অভিযোগ ছিল। এখনো সেই একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। সাধারণত এই উপমহাদেশে দেখা যায় কেউ ক্ষমতা ছাড়তে চায় না বা সে বিষয়ে এত সহজেই পদত্যাগ করেন না। কিন্তু আমরা দেখছি নওয়াজ শরীফ অতি সহজেই সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে পদত্যাগ করেছেন। একটা কথা স্বীকার করতেই হবে, পাকিস্তানের জুডিশিয়ারি স্বাধীন বা প্রভাব মুক্ত ভাবে কাজ করতে পারে, সে ক্ষমতা এই বিভাগের আছে, কাজেই সেই দেশে আইনের শাসনও আছে। আমাদের দেশেও অনেক রাজনৈতিক নেতা আছেন যারা একই অভিযোগে অভিযুক্ত হতে পারেন, তাদের জন্য এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে বলে আমি মনে করি। আপনারা কি বলেন? ধন্যবাদ।
শাহানা নাসেরের মন্তব্য নিয়ে তিন অতিথি উত্তরদাতার কাছেই যাবার আগে আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে যে পাকিস্তানে আইনের শাসন আছে কথাটা কতখানি সঠিক এটা নিয়ে বোধহয় অনেকেই আলোচনা যেতে চাইবেন, অনেকের কাছেই ব্যাপারটা প্রশ্নবিদ্ধ হতে পারে। রিয়াজ ভাই আপনি কি বলেন?
জি, ওনার ম্যাডামের প্রশ্নের একটা জায়গা আমি বলতে চাই, সেটা হলো উনি বলেছেন যে নওয়াজ শরীফ এত সহজে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেলেন কেন। এই কথাটা আমিও বলছিলাম যে সাধারণত আমাদের মতো উন্নয়নশীল দেশে, আমাদের মতো যেসব জায়গায় গণতন্ত্র একটু ভঙ্গ, এইসব জায়গায় ক্ষমতাসীন যারা থাকে তাদেরকে ক্ষমতাচ্যুত করা বা করাপশনের জন্য কনভিক্ট করা এটা খুব রেয়ার ঘটনা। সেই জায়গায় নওয়াজ শরীফ এত সহজে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেলেন কেন, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উনি করতে পারেন। তবে যেটা আমি বলছিলাম সেটাই আবার বলবো যে এখানে কি তাহলে কোনো ভেস্টেড ইন্টারেস্ট কাজ করছে, যেখানে নওয়াজ শরীফ ক্ষমতার শীর্ষে থেকেও অসহায় হয়ে পড়েছেন? এই কথাটা পাকিস্তানের ব্যাপারে বোধ হয় এই প্রশ্নটা করা যায়।
বরুণবাবু, এই যে রিয়াজ ভাই কিন্তু এই ভেস্টেড ইন্টারেস্ট কথাটা এই এই মাত্র যে বললেন এটা তৃতীয়বার এই অনুষ্ঠানে উল্লেখ করলেন, তো কোন দিকে ইঙ্গিতটা যাচ্ছে বলে মনে হয়? বরুণবাবু আপনি কি মনে করেন?
দেখুন, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এটা কোনো গোপন ব্যাপার না, সকলেই জানে যে পাকিস্তানের আভ্যন্তরীণ নীতিই বলুন বৈদেশিক নীতিই বলুন তাতে একটা ডিটারমিনিং ফ্যাক্টর ছিল আমেরিকা, মস্ত বড় ফ্যাক্টর ছিল। গত ধরুন এক বছর দু বছরের মধ্যে যেটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটা ক্রমশ কমছে এবং চীনের প্রভাব যেটা সেটা ক্রমশ বাড়ছে। এই দুটো জিনিস, আমেরিকার প্রভাব কমা এবং চীনের প্রভাব বাড়া, এটা কিন্তু পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিকেও যথেষ্ট পরিমাণে প্রভাবিত করবে। অর্থাৎ খুব স্পেসিফিক্যালি আমি বলছি যে যদি এমন হতো যে মার্কিন সরকারের পূর্ণ সমর্থন নওয়াজ শরীফের পেছনে আছে তাহলে তাকে সরানোটা খুব সহজ হতো না। এখন নতুন চীন সরকার, মানে চীনের সঙ্গে যে সম্পর্ক এখন পাকিস্তানের তৈরি হচ্ছে, গ্রো করছে, তাতে চীনেরা পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কি অ্যাসেসমেন্ট করছে, কি ভাবছে সেটা তো আমরা জানি না, কিন্তু সেটা একটা ফ্যাক্টর, সেটাকে মনে রাখা দরকার। এবং চীনও চেষ্টা করবে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলকে ইনফ্লুয়েন্স করতে, যেমন অতীতে আমেরিকা করেছে। এই সব মিলিয়ে কি অ্যাকচুয়ালি চেহারাটা দাঁড়াবে এবং নওয়াজ শরীফ সাহেব চিরকালের জন্য রাজনীতি থেকে নির্বাসিত হয়ে গেলেন কি না, এই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত সেটেলড হয়নি, ওপেন কোয়েশ্চেন। এর উত্তর পেতে গেলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা
করতে হবে। জি, আমাদের এবারের কলার জিয়াউর রহমান কল করছেন মুর্শিদাবাদ, রানীনগর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
আমি জিয়াউর রহমান বলছি।
জি ভাই,
রানীনগর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
জি,
আমরা অতি সদ্য দেখলাম যে পানামা পেপারসকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ইস্তফা দিতে হলো, এবং যেটাকে আমরা ইতিবাচক নেতিবাচক দুই দিক থেকে বিচার করতে পারি। এখানে হয়তো তিনি নিজে দায় স্বীকার করে হয়তো বিচার ব্যবস্থার দায় মাথা পেতে নিলেন এবং তিনি জনগণকে সম্মান জানিয়ে তিনি নিজের রাষ্ট্রীয় ক্ষমতা ত্যাগ করলেন, এটা আমরা ধরে নিতে পারি। তো এক্ষেত্রে আমার যে প্রশ্নটা এখানে বারবার মাথায় আসছে আর কি, যে পানামা পেপারসে তো একাধিক আরো অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্ব জড়িত এবং আমাদের ভারতবর্ষেরও অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে জড়িত রয়েছে। তো এক্ষেত্রে কি নওয়াজ শরীফের ইস্তফা দেওয়া ভারতের প্রতি কি এক ধরনের বিশেষ চাপ বলে দেখা দিতে পারে, যে ভারতের যারা সেই পানামা পেপারসের নথিতে যাদের নাম প্রকাশ পেয়েছে আর কি, এবং যারা এই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কি ভারতের কোন একটা তাগিদ বর্তমানে লক্ষ্য করা যাবে বলে আপনাদের মনে হয়? ধন্যবাদ।
জিয়াউর রহমানের এই মন্তব্য দিয়েই, এই মন্তব্য কেন্দ্রিক আলোচনা দিয়েই আমাদেরকে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানতে হবে, সময় বেশি নেই। প্রথমেই যাচ্ছি বরুণ বাবুর কাছে, বরুণ দাশগুপ্ত।
না, আমি জিয়াউর সাহেবের সঙ্গে একেবারেই একমত হলাম না, কারণ নওয়াজ শরীফ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তার নিজের রাজনৈতিক এবং পরিস্থিতিগত চাপের কারণে। তিনি পদত্যাগ করলে একটা এক্সাম্পল সেট হবে এবং ভারতবর্ষের মতো দেশে যারা অন্যান্যরা জড়িত তারা স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করে চলে সরে যাবেন, এটা মনে করার কোনো কারণ নেই। রাজনীতিকরা বা অন্য যারা ব্যবসায়ী যাই বলুন, তারা হাতে নাতে ধরা না পড়লে এবং বিচার বিভাগে যারা দণ্ডিত না হলে কখনই ছাড়েন না। কাজে এটা নওয়াজ শরীফ সাহেব যেটা করেছেন সেটা পুরোপুরি পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে জড়িত। ভারতের উপরে কোনো চাপ সৃষ্টি করা বা ভারতের সামনে একটা এক্সাম্পল দেখানো এইরকম কিছু আছে বলে আমি অন্তত মনে করি না।
রিয়াজ ভাই, আপনার সমাপনী
বক্তব্য। আমি মনে করি যে কোন কোন দেশে, ভারতে নাও হতে পারে বাট কোন কোন দেশে এটা একটা চাপ সৃষ্টি করবে। পানামা পেপার্স এর যে ঘটনা সবাই ভুলে গিয়েছিল প্রায় গত এক বছর, সেটা আবার নতুন করে সামনে এসছে এবং নওয়াজ শরীফের ক্ষমতাচ্যুতি বিশ্ব রাজনীতির জন্য, আঞ্চলিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে এটা কি ধরে নেওয়া যাবে কিনা যে এর পিছনে বৈশ্বিক শক্তি কাজ করেছে বা আভ্যন্তরীণ শক্তি কাজ করেছে বা রাজনৈতিক দলগুলির প্রেসার হয়েছে বা মুসলিম লীগের আভ্যন্তরীণ কোনো ঘটনা ঘটেছে কিনা, এগুলি দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু খুব ছোট করে দেখার ব্যাপার না। আমি যেটা বলেছি যে ক্ষমতায় থেকে আমাদের তৃতীয় বিশ্বের দেশে ক্ষমতার শীর্ষে অবস্থান করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যায় দুর্নীতির কারণে, এইটা খুব ঘটনা খুব বিরল। এটা পাকিস্তানের মতো দেশে ঘটেছে এবং পাকিস্তানে বরাবরই যখন এই ধরনের ঘটনা ঘটে, আমি বারবারই বলছি বেস্টেড ইন্টারেস্ট। এবার আমি একটু খোলা করে বলতে চাই যে এখানে রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে পাকিস্তানে তাদের সাথে নওয়াজ শরীফের নিশ্চয়ই বোঝাপড়ার কোন
সংঘাত আছে,
যে কারণে এই তিনি ছেড়ে দিতে বাধ্য।
মাসকাওয়াত হাসান, 30 সেকেন্ড।
পাকিস্তানের সেনাবাহিনী অত্যন্ত চাপের মধ্যে রয়েছে সন্ত্রাস বিরোধী অভিযানের বিষয়টিতে, কেননা জবাবদিহিতা তো এখন কিন্তু আগের চেয়ে জবাবদিহিতার চেহারা বদলেছে সোশ্যাল মিডিয়ার কারণে, যে কারণে হয় কি যে পাকিস্তানে কোনো বোমা হামলা হলেই জনগণ পাকিস্তানের সেনাবাহিনীকে চেপে ধরে, বা একজন সাংবাদিক হামিদ মিরের উপরে হামলা হলো সে সময় পুরো সমাজ দেখা গেল যে সেনাবাহিনীর সমালোচনা করতে শুরু করলো, যেটা পাকিস্তানের মতো বাস্তবতায় চিন্তা করা খুব কঠিন। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে দুর্নীতি তার বিচারের দাবিও উঠছে পিটিআই ইমরান খানের দলের তহবিল কোত্থেকে এলো তা নিয়ে একটি মামলা হয়েছে। সুতরাং এই যে অভিঘাত এটি পুরো পাকিস্তানে, এবং যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সক্রিয় গোটা বিশ্বে, আশেপাশের দেশগুলোতেও একটা অভিঘাত সৃষ্টি করতে পারে বলে মনে হয়। তবে পেছনে কি ছিল তা নিশ্চয়ই ভবিষ্যতে আরো খোলাসা হবে।
শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট তিন অতিথি উত্তরদাতাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সরকার কবির উদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।